ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ থাকছে বাংলাদেশের সর্বসাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন।
গত দুই সপ্তাহের বন্যায় ১০৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম।
রোহিঙ্গা সমস্যা সম্পর্কে চিন্তক গোষ্ঠীর দুশ্চিন্তা।
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়া ছাড়াও এসডিজির সূচকগুলো অর্জন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা।
পশ্চিমবঙ্গে অবৈধ অস্ত্র কারখানা।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় হদিশ মিলল অস্ত্র কারখানার।
আরও থাকছে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী এবং ব্রেক্সিট নিয়ে জটিলতা সম্পর্কে একটি বিশ্লেষণমূলক সাক্ষাৎকার। আর আজকের আলাপনের বিষয় হচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবাংলায় ডেঙ্গু সমস্যার কি কি করণীয়। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুই। উত্তর কোরিয়া সরকারিভাবে ঘোষণা করেছে যে তারা তাদের সাম্প্রতিকতম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তারা বলেছে এই পরীক্ষার লক্ষ্য হচ্ছে দক্ষিণ কোরিয়ায় যে যুদ্ধ পিপাসুরা আছেন তাদের সতর্ক করে দেয়া। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার বার্তা মাধ্যমে ছবি দেখানো হচ্ছে যে কিম জং উন নিজে বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন সেটি ছিল স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে পারমাণবিক আলোচনায় পুনরায় শুরু হওয়ার যে কথা ছিল সে সম্পর্কে এখন প্রশ্ন উঠেছে। গত মাসে কিম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের পর এই আলোচনা শুরু হওয়ার কথা। আলোচনা পুনরায় শুরু করার যে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া তা অগ্রাহ্য করছে। তার পরিবর্তে দক্ষিণ কোরিয়া যে আমেরিকা থেকে F-35 জঙ্গি জেট কিনছে এবং আসন্ন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া হবে সে বিষয়ে উত্তর কোরিয়া অভিযোগ করছে। যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা বলেছেন ইরান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ওই কর্মকর্তা, যিনি পরিচয় গোপন রাখার শর্তে কথা বলতে সম্মত হয়েছেন, বৃহস্পতিবার বলেছেন ইরান বুধবার শাহাব ৩ ক্ষেপণাস্ত্র বুধবার নিক্ষেপ করে, তবে তা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বা জাহাজ চলাচলে কোনো হুমকি সৃষ্টি করেনি। ইরানের দক্ষিণ তীর থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ১,১০০ কিলোমিটার পর্যন্ত যায় এবং রাজধানী তেহরানের পূর্বে গিয়ে পড়ে। শুক্রবার ১,০০০-এর বেশি মানুষ হংকং বিমানবন্দরে অবস্থান ধর্মঘট করে। প্রতিবাদকারীরা বিমানবন্দরে আগতদের সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে সতর্ক করে দিচ্ছে। ওইসব বিক্ষোভে লোকজন হতাহত হয়েছে। বিমানবন্দরের কর্মীরা এবং বিক্ষোভকারীরা কালো পোশাক পরে আছে। গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের বিরুদ্ধে আক্রমণে পুলিশ যেভাবে মোকাবেলা করছে বিমানবন্দরের কর্মীরা এবং বিক্ষোভকারীরা তা সমালোচনা করেন। সামাজিক মাধ্যমে দেখা গেছে সেলফোনে তোলা ভিডিও যে রবিবার হংকং সাবওয়ে স্টেশনে ট্রায়াড দুর্বৃত্তকারীরা পাইপ ও লাঠি হাতে প্রতিবাদকারীদের ওপর হামলা চালাচ্ছে। গত ২ সপ্তাহের বন্যায় বাংলাদেশে ১০৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৩ জন মারা গেছেন। ১২,৮৮৪ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ডায়রিয়া, বজ্রপাত, পানিতে ডুবে এবং সাপের কামড়ে লোকজনের মৃত্যু হয়েছে। কেবলমাত্র পানিতে ডুবেই মারা গেছেন ৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার আয়েশা আক্তার জানান কয়েকটি এলাকায় পানি কমলেও ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
আকাশটা যেন তো বন্যা কবল ছিল, ধানমন্ডি কিছু এলাকা পানি কমে যাচ্ছে, তোমার অন্য বন্যা মানে বাইরে ছাড়াচ্ছে, আবার কিছু এলাকায় এখন পানি উঠছে।
জেলাগুলোর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, মাদারীপুর, বান্দরবান, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর ও চাঁদপুর। ক্ষতিগ্রস্ত জেলার 76টি উপজেলায় 317টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, 415টি মেডিকেল টিম দুর্গত এলাকায় কাজ করছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়া ছাড়াও এসডিজির সূচকগুলো অর্জন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
শুক্রবার ঢাকায় কক্সবাজার ফোরাম আয়োজিত রোহিঙ্গা সংকটের উপর এক আলোচনায় বক্তারা এমন মন্তব্য করে এ সংকট দূর করতে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ নিজেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে। তিনি অভিযোগ করেন, রোহিঙ্গাদের ভোটার করা এবং তাদের জমি কিনে দেওয়ার মতো সমস্যাগুলো তৈরির জন্য স্থানীয়রাই দায়ী। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের যে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত সমস্যা তৈরি হয়েছে সেটি বিশ্বের কাছে তুলে ধরতে হবে। তাদের কারণে স্বাস্থ্যখাত, শিক্ষাখাত ও সামাজিক নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুর জেলা পুলিশের ক্যানিং থানার আমতলা গ্রামে হদিশ মিলল অস্ত্র কারখানার ঘটনায় ধৃতের নাম আবু সিদ্দিক লস্কর ওরফে খোড়া সিদ্দিক। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের তদন্তকারী আধিকারিকরা শেখপাড়ার বাসিন্দা আবু সিদ্দিক লস্করের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে 12টি ওয়ান শাটার, 5টি লং রেঞ্জ পাইপ গান সহ মোট 19টি বন্দুক ও 22 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। বছর তিনেক আগেও একবার অভিযুক্ত আবু সিদ্দিক লস্কর ওরফে খোড়া সিদ্দিককেই অস্ত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই সময়ও ধৃতের কাছ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল ক্যানিং থানার পুলিশ। এ বিষয়ে এক বছরের বেশি জেলও খাটে সে। সম্প্রতি একটি কারখানার আড়ালে অস্ত্র তৈরি করত সে। অস্ত্র দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং, কুলতলি, জয়নগর সহ আশেপাশের এলাকায় সরবরাহ করত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মেরিন বাহিনীকে কেন্দ্র করে মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দমন অভিযান চালাচ্ছে। নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস NCIS সহ কর্মকর্তারা বৃহস্পতিবার খুব ভোরে 16 জন মেরিন সেনাকে গ্রেপ্তার করেছে। তার আগে সান ডিয়েগোর 79 কিলোমিটার উত্তরে ক্যাম্প পেন্ডলটনে শত শত মেরিন সেনাকে ব্যাটালিয়ন গঠনের জন্য দেওয়া হয়। মেরিন কোরের সূত্রে বলা হয়, এর আগে কথিত মানব পাচার সংক্রান্ত কয়েকটি গ্রেপ্তারের ঘটনার ফলে 16 জনকে গ্রেপ্তার করা হল। আফগানিস্তানে এক প্রধান প্রেসিডেন্ট পদপ্রার্থী গুলবুদ্দিন হেকমতিয়ার শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান, নিপীড়িত আফগানদের হুমকি না দিয়ে তার পরিবর্তে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সামরিক শক্তি যেন তিনি পরীক্ষা করেন। তিনি কাবুলে এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জনগণ এবং রাজনীতিকরা ট্রাম্পের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে ট্রাম্প দাবি করেন, তার সামরিক পরিকল্পনা কার্যকর করলে 10 দিনে তিনি আফগান যুদ্ধ জয় করতে পারতেন, 1 কোটি লোক তাতে নিহত হতো এবং আফগানিস্তান আর মানচিত্রে থাকত না। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজেও। যেমনটি আমরা জানি যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হচ্ছে ব্রিটেনের রাজনৈতিক আঙিনায়, যখন তিনি জোর দিয়েই বলছেন যে 31 অক্টোবরের মধ্যেই ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আনার ব্যাপারে তিনি বদ্ধপরিকর, এমনকি ইইউর সাথে কোনো রকম চুক্তি সই না হলেও। এই বিষয়টি যেমন ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় রকমের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, তেমনি অর্থনীতিতেও। এ সম্পর্কে বিশ্লেষণের জন্য আজ আমার সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি যোগ দিয়েছেন ঢাকা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের স্বাস্থ্য অর্থনীতি বিষয়ক অধ্যাপক ডক্টর জাহিদুল কাইয়ুম। অধ্যাপক কাইয়ুম দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করেছেন, শিক্ষকতা করেছেন ব্রিটেনের কুইন ম্যারি ইউনিভার্সিটি অফ লন্ডন, অ্যাবারডিন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ইয়র্কে। অধ্যাপক জাহিদুল কাইয়ুম, আপনাকে স্বাগতম। এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইইউর সঙ্গে নতুন করে কোনো রকম চুক্তি সম্পাদন ছাড়াই ওই জোট থেকে বেরিয়ে আসতে চাইছেন, এবং সেটা সত্যি সত্যি হলে এর কি অর্থনৈতিক প্রতিক্রিয়া হতে পারে ব্রিটেনের অর্থনীতিতে কিংবা রাজনীতিতেও?
যদি বলি অর্থনীতিতে, যে ধরনের গবেষণা গবেষকরা এই পর্যন্ত দিয়েছে সেখানে বলছে যে একটা অর্থনৈতিক মন্দা খুব শীঘ্রই আসবে, এবং আবার কেউ কেউ বলছে অতটা না খারাপ হবে না, কারণ একটু হয়তো সাময়িকভাবে কিছু সময় কিন্তু বেশ খারাপ হবে, কিন্তু একটা দীর্ঘমেয়াদী সময় আর কিছুদিন 10 বছর পরে হয়তো আবার সেই জায়গায় ফিরে আসবে। কিন্তু আপাতত মন্দাটা অবশ্যই হবে, এবং সেটা বাণিজ্যে হবে, এবং সেটা তাদের তাদের কৃষি খাতে হবে, এই নিয়ে সবচেয়ে বড় অর্থনৈতিক। আর রাজনীতিতে যেটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কনজারভেটিভ নেতা তারা রিজাইন করেছে, তারা থাকতে চাচ্ছে না এইরকম সরকারের সাথে, এটা একটা বড় জিনিস। আর যেটা রাজনৈতিক ভাবে যেটা মানুষ আশঙ্কা করছে যে ইউকের যে ইউনিয়নিস্ট, যেটা মানে আরো ন্যাশনালিস্টের আরো জন্ম নিবে স্কটল্যান্ডের এসএনপি, ওরা হয়তো স্বাধীনতার জন্য একবার হিসেবে করেছিল সেটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, সেই ধরনের একটা রাজনৈতিক দিকে একটু মন নিতে পারে। আর একটা যেটা দেখা যাচ্ছে সেটা অনেক বলছে যে এখন রাজনৈতিক ভাবে হয়তো মনে হচ্ছে যে আরো ইলেকশনটা আরেকটা ইলেকশন চাইবে, এইটা একটা রাজনৈতিক একটা পরিবর্তন আসতে পারে।
জি, টেরিজা মে এর সঙ্গে সম্পাদিত ব্রেক্সিট চুক্তিতে মূলত কি সমস্যা ছিল যে বরিস জনসন এর সমালোচনা করছেন এই বলে যে টেরিজা মে ব্রিটেনের সার্বভৌমত্বের ব্যাপারে আপোষ করেছিলেন?
আমরা সবাই জানি যে এটা নাকচ হয়েছে বিভিন্ন পরিবর্তন, এবং যারা ওই সঙ্গে যে উইথড্রল বিলটা নিয়ে কাজ করেছে সেটা নিয়ে একটা বড় দিকটা যেটা হয়েছিল সেটা আইরিশ বর্ডারের সমস্যা নিয়ে, এবং সেখানেই যে সমস্যাটা সেটাকে নানান রকম ভাবে দেখছেন বরিস জনসন। এটা নিয়ে ক্রিটিসিজম দিয়েছে বরিস জনসনের একটা ধারণা যে টেরিজা মে যতটা ছাড় যতটুকু ছাড় দিয়েছেন সেটা ব্রিটেনের সার্বভৌমত্বটাকে নিয়ে অনেকটা আশঙ্কা বিশেষ করেছে, সেটাই একটা দিক বলে মনে হয় আমার।
তো ইউরোপীয় ইউনিয়নই বা কেন নতুন করে ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট চুক্তি সম্পাদনে রাজি নয়, তারা বলছে যে না আর নতুন করে আমরা কোনো চুক্তি করব না, সেটা কেন?
সেটা একটা বড় জিনিস হচ্ছে যে হয়তো মানে যেটা একটা বড় জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে ইউরোপেরও নিজেরও স্বার্থ আছে যে একেবারে চুক্তি ছাড়া যদি কিছু ভেঙে যায় তাহলে কিন্তু সেটাও তাদেরও নিজস্ব ক্ষতি হবে, কিন্তু চাচ্ছে যে সেই চুক্তির মধ্যে থাকতে যেন ফিরে যায়, সেটার একটা যেটা ওরা চাচ্ছে যে আগে যে চুক্তি নিয়ে যেভাবে তারা একটা চুক্তির মধ্যে উইথড্রল এগ্রিমেন্টে এসছে সেটাতে যেন ফিরে যায়, কারণ এটা আবার নতুন করে চুক্তিটা আবার নতুন করে এসে করাটা আরো অনিশ্চয়তা, ইউরোপের ট্রেডের অনেক কিছু অনিশ্চয়তা হবে, সেদিকে যেতে চাচ্ছেন না ইউরোপিয়ান ইউনিয়ন, এবং অনেক দেশ যারা সদস্য তারাও চাচ্ছে না এটাতে আবার যেন আবার ফিরে যাওয়া।
তার মানে একটা ঝুলন্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, একদিকে ইউরোপীয় ইউনিয়ন চাইছে না নতুন করে কোনো চুক্তি করতে, আবার অন্যদিকে বরিস জনসন বলছেন যে যদি চুক্তি নতুন করে না হয় তাহলেও আমরা বেরিয়ে আসব। তো ব্রেক্সিট নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে এবং যার কারণে ব্রিটেনে পরপর দুজন প্রধানমন্ত্রীকে, ডেভিড ক্যামেরন এর আগে এবং সম্প্রতি টেরিজা মেকে, পদত্যাগ করতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এটা কি বলা যায় যে এবার বরিস জনসন ব্যর্থ হলে সেখানে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে?
খুব সম্ভাবনা, এবং আজকাল যে ধরনের খবর মানে পাওয়া যাচ্ছে এবং যে ধরনের এবং দুটি দলই ভিতরে ভিতরে কিন্তু একটা তৈরি হচ্ছে যে আমরা যদি একটা নির্বাচন করতে হয় সেই নির্বাচনের দিকে যাব। কারণ এটা যদি এই 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 দফা যদি বরিস জনসনেরও একটা সফল না হতে পারে, সেখানে দেখা যাচ্ছে যে ঠিক আছে আমরা একটা নির্বাচনের দিকে যাই, দেখা যাক কি করে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দেখেছি আমরা সবকিছু নিজেদের দলীয় বা কনজারভেটিভ দলের দিকেই এরা স্বার্থপরতা হিসেবে করেছে। যে জনগণের ব্রিটিশ নাগরিকের যেদিকটা সেদিকটা একটু মনে হচ্ছে যেন কম দেখেছে এই রাজনীতিবিদরা, যে এই পার্টিতে যেমন টেরেসা মে থেকে ডেভিড ক্যামেরন থেকে শুরু করে সেই সময় থেকেও যদি এরা মনে হচ্ছে যে আর এদিকে লেবার পার্টিও তার যে ধরনের কাজ করে আরেকটু সমঝোতার মধ্যে আসতো, সেই রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনীতি দলের চেয়ে দিকে দিকে বেশি নজর রেখেছে। সুতরাং যার্জি অবস্থানে যদি মনে করে যে আমি এখন নির্বাচন করলেই আমি আমার লাভ হবে, সেদিকে তারা যাবে, সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দুটো দলই সেদিকে তৈরি হচ্ছে আমার মনে হয়।
লেবার পার্টির বিষয়টা না হয় আমরা খানিকটা বুঝতে পারি, যে তারা বিরোধী দলে আছে এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠান হলে তারা এই কনজারভেটিভ পার্টির রক্ষণশীল দলের যে ব্যর্থতা ব্রেক্সিট বাস্তবায়নের ক্ষেত্রে সেটা হয়তো তারা তুলে ধরবে। কিন্তু আমরা এটাও লক্ষ্য করছি যে রক্ষণশীল দলের অনেকেই এখন বরিস জনসনের বিরোধিতা করছেন এবং বরিস জনসন রক্ষণশীল দলের বেশ কিছু নেতৃস্থানীয় লোককেও খানিকটা কোণঠাসা করে ফেলেছেন। তো সেটা সম্পর্কে আপনার কি মন্তব্য হবে?
সেটা এখন এবং তার নিজের দলেরই অনেকেই তো সঙ্গে নিজেকে রাখতে চাইছেন না, কারণ সে এ ধরনের চিন্তা ভাবনা করছে, বলতে চাচ্ছেন যেরকম সংস্কৃতির কথা যদি থাকে সেখানে অনেকেই বললে এটা করলে আমি তোমার সঙ্গে নাই, এটা একেবারে অনেকে প্রকাশ করে দিয়েছে, কেউ কেউ পদত্যাগ করেছে, সেই সেই রকম দুর্ভাবনা আছে। কিন্তু তার মধ্যেও যদি তার মধ্যেও দল থেকে এমন কাউকে বেছে নিয়েছে যারা নাকি হার্ড ব্রেক্সিটে পুরোপুরি বিশ্বাসী, এইদেরকে নিয়ে যদি কাজ করতে চায় তারা সেটা করতে চেষ্টাও করবে। অনেক আগে চুরোক আছে এখন বেশিরভাগ করতে পারে
জি। আর আরেকটি প্রসঙ্গ এখানে উঠে আসে, সেটা হলো যে এই যে ব্রেক্সিটে ব্রিটেন যাবে কি যাবে না এ নিয়ে যে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে ব্রেক্সিটে যাবার পক্ষেই গণভোট পড়েছিল, এখন সেই গণভোট নিয়েও খানিকটা প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে এই কারণে যে ব্রেক্সিটে যাবার যে জটিলতা, সেই জটিলতার কারণে আমরা লক্ষ্য করছি যে যদি নতুন করে ধরুন লেবার পার্টি ক্ষমতায় আসে, তাহলে কি এরকম একটা সম্ভাবনা রয়েছে যে ওটা বাতিল করে আবার নতুন করে ব্রিটেনে এই ব্রেক্সিট প্রসঙ্গেই গণভোট হতে পারে?
সম্ভাবনা আছে, কারণ এখন অনেক মানুষকে বিষয়টি এবং যে বিরোধী দল লিবারের মধ্যেও যে ওরকম কখনো স্ট্যান্ড নেয়নি যে আমরা একেবারেই ব্রেক্সিট চাচ্ছি না, এরকম একটা জেরেমি কর্বিনের ছিল, কিন্তু এখন আস্তে আস্তে অনেক মনে হয়েছে ভাবছে যে আমরা আবার, এবং সেটা এখনো যেটা জোরালো যে আমরা মানুষ একটা থেকে আবার মতামত নিয়ে তারপরে আমরা এটা করবো, এটা যাই এখন আসে। এবং এই এই প্রচেষ্টায় বরিস জনসন যেটা করতে চাইবে নির্বাচনে কি হবে সবাই বলছে, এটা আরেকটা জনগণের মতামত নিতে হবে, তো সেই দিকে কিছুটা যাচ্ছে। আর আপনি আমরা নিশ্চয়ই অনেকেই জানি যে অনেকেই বলছে যে ব্রেক্সিট যেভাবে হয়েছিল তখন যে ভোট হয়েছিল সেখানেই যে একটা অনেক অনেক যেসব তথ্য মানুষের কাছে দেওয়া হয়েছিল সেই তথ্যের মধ্যে অনেক ভুল ছিল, যখন নাকি নেগোসিয়েশন করার জন্য যে ধরনের কাজ করতে শুরু করলো তখন এই সেই ভুল তথ্যগুলো যে আসলেই ভুল ছিল সেই জিনিসগুলো আরো বেরিয়ে আসলো। এখনো তাও মানে অনেক কিছু এ নিয়ে গবেষণাও হচ্ছে, কেউ কেউ বলছে যে অর্থনীতি তেমন একটা খারাপ অবস্থা হয়নি, তো সম্পূর্ণ ভাবে আপনি সার্টেনলি বলতে পারি না যে খারাপ হবে না আছে, তবে অনেক কিছুতেই দেখাচ্ছে যে ব্রেক্সিট হলে এবং সেটা বিশেষ অনেক অনেক ধরনের গবেষণার মধ্যে যেটা হচ্ছে যে সত্যি সত্যি ব্রিটেনের অবস্থা অনেক খারাপ হবে উইদিন দ্য শর্ট টার্ম, সেটা যেটা বলছে যে অনেক সময়ের মধ্যে সেটা হবে, সেটাও মানুষের কাছে গ্রহণযোগ্য না দেখেই মানুষ বলছে যে হ্যাঁ আবার দরকার হলে আরেকটা মানুষের মতামত দিতে হচ্ছে, সেটা হওয়ার সম্ভাবনা আমি মনে করি যথেষ্ট আছে।
আপনি আয়ারল্যান্ডের কথা, নর্দার্ন আয়ারল্যান্ডের প্রসঙ্গটা একটু বলছিলেন, যে নর্দার্ন আয়ারল্যান্ডের অনেকগুলো সমস্যা আছে, বিশেষ করে আইরিশ রিপাবলিক যেখানে ইউ থেকে বেরিয়ে আসেনি। তো যদি সত্যি সত্যি ব্রেক্সিট বাস্তবায়িত হয়, যে ব্যাপারে বরিস জনসন অত্যন্ত প্রতিশ্রুতিশীল এবং তিনি একেবারে সংকল্প করেই বলছেন যে যাই হোক 31 অক্টোবরের মধ্যে ব্রিটেনকে তিনি মানে ব্রেক্সিট বাস্তবায়িত করবেন, তো সেক্ষেত্রে নর্দার্ন আয়ারল্যান্ডের পরিস্থিতিটা কী হবে?
শান্তি চুক্তি যে আইরিশদের নর্দার্ন আয়ারল্যান্ড এন্ড আয়ারল্যান্ডের মধ্যে যে শান্তি চুক্তি, সেটা একটা বড় বিপর্যয় হবে সবাই সেদিকে ইঙ্গিত দিচ্ছে। আর বরিস জনসনের মতো সেটা বলছে যে অত হার্ড বর্ডার ছাড়াও আজকাল মডার্ন টেকনোলজি যে রকম জিনিস আছে সেটা আমরা সম্ভব করেও আমরা ট্রেড হিসেবে অনেক কিছু করতে পারবো, সে নিয়েও নানান প্রশ্ন আছে এবং এটাকে আদৌ সম্ভব হবে কিনা সেটা নিয়েও একটা ইস্যু আছে। তবে কেউ কেউ মনে করেন, আপনি দেখেছেন নিশ্চয়ই কিছুদিন আগেও মানে বিশেষজ্ঞ অন্য পলিটিশিয়ানরা বলেছে যে হয়তো বা বরিস জনসন গ্রেট ব্রিটেনের শেষ প্রাইম মিনিস্টার, মানে ইঙ্গিত দিচ্ছেন যে হয়তো বা ওরকম দিকেই আমরা যাচ্ছি, ইংল্যান্ড এন্ড ওয়েলস থেকে যাবে, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড হয়তো এসে যাবে। অবশ্যই এটা দেখার বিষয় আদৌ হবে কিনা, কিন্তু মানুষ যে ওদিকে ইঙ্গিত দিচ্ছে সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয় আমি মনে করি।
এই যে ব্রেক্সিটের বিষয়টি অনেকেই বলেন যে এটি অনেকটা সংরক্ষণবাদী নীতির কারণে এসছে, এবং আমরা জানি যে সংরক্ষণবাদী নীতির কারণে এসছে এই জন্যে যে আমরা জানি যে যুক্তরাষ্ট্র ঠিক অনেক ক্ষেত্রেই বহুপাক্ষিক আলোচনা থেকে, বহুপাক্ষিক জোট থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছে এবং দ্বিপাক্ষিক বিষয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ব্রিটেনের এই যে নতুন প্রধানমন্ত্রী হলেন, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনা করা হয়েছে কোথাও কোথাও, তো আপনার কি মনে হয় যে এই সংরক্ষণবাদী নীতিটাই ব্রেক্সিট বাস্তবায়নের ব্যাপারে প্রধান ভূমিকা পালন করছে?
আমি মনে করি তাই। এটা আপনি আজকালকার যেদিকে মানে বিভিন্ন দেশের রাজনীতিতে যেরকম ভাবে সংরক্ষণবাদী বা আরো যদি বলি যে আবার অনেক বড় বড় বিশ্লেষণের মধ্যে দেখা যাচ্ছে যে এবং তার সঙ্গে একটা অর্থনৈতিক বাণিজ্যের একটা সম্পর্ক আছে যে, এবং যে ব্রিটেনের ইউরোপের সঙ্গে সম্পর্ক থাকা ইউর মাধ্যমে যে ইউরোপের যে ট্রেড রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো অনেক মানে একটা মুক্ত বাজার অর্থনীতির জন্য একটা বাধা হয়ে দাঁড়ায়, এবং সে নিয়েও যদিও বলছেন বিশেষ করে আমাদের ব্রিটেনের আমাদের যে কৃষি খাত আছে এবং কৃষি বাণিজ্য যে জিনিসটা একটা যে কোয়ালিটির উপরে আছে নির্ভর করে সেই জিনিসটা একেবারেই বলছে যে খারাপ হয়ে যাবে, যেটা আপনার তো সেই 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 ধরনের যে একটা একটা ওইদিকে চলে যাওয়ার একটা ভাব আছে সেটা আমি মনে করি ঠিক ওই রকমই, যে রক্ষণশীল যারা যেটা করছে তারা ওই খুব দ্রুত কিছু বাণিজ্য মানে ফ্রি মার্কেট থেকে যে ধরনের বেনিফিট উইদাউট লুকিং অ্যাট দি রেগুলেশন এবং একদম ওই জিনিসগুলোকে না দেখে যে একটা ওই রকম একটা মুনাফা লোকের জন্য যেরকম একটা আমি মনে করি সেদিকে ওদিকে যাচ্ছে, হয়তো যারা নাকি এই ধরনের থেকে বেশি মুনাফা লাভ করতে পারে। আরেকটা উপযুক্ত দৃষ্টান্ত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা বা লোকের ম্যানেজার, যেটা নাকি মানুষ গর্ব করে এবং সবার রাজনীতির মধ্যে সেটা একটা এজেন্ডার মধ্যে প্রথমেই ধরে রাখে। আপনি দেখবেন যে ওটাই সবচেয়ে প্রথমে একটা ম্যানিফেস্টোর মধ্যে উনি এনএচএস কে নিয়ে কি করবো, এবং ব্রেক্সিট চুক্তি দাবি করেছিল যে এনএচএস কে থেকে আমরা অনেক পয়সা দিতে পারবো। তো সেখানে একটা কিছুই বলছি যে এই ধরনের রক্ষণশীল লোকরা যে ধরনের দিকে যেতে চাচ্ছে তাতে ওই ওই ধরনের এই ধরনের এইখানে ওরা বাণিজ্য করে ওখান থেকে মুনাফা করার মতো, এবং এই ধরনের বিশ্লেষণ বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেটা একটা বড় জিনিস মানুষ মনে করে ভয় করছে।
অধ্যাপক জাহিদুল কাইয়ুম, আপনার সঙ্গে আবার আমরা ফেসবুক লাইভে কথা বলবো বাংলাদেশ সময় রাত 11:15, ভারতের সময় রাত 10:45। সে পর্যন্ত আপনাকে অজস্র ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ আমাকে সঙ্গে নেওয়ার জন্য,
ধন্যবাদ। এবার শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ডেঙ্গু সমস্যা ও কি কি করণীয়। এই মুহূর্তে সঞ্চালন করছেন তহিদুল ইসলাম, আশা করছি খানিক পরে রোকেয়া হায়দারও তার সঙ্গে যোগ দেবেন। তো তহিদুল ইসলাম, আপনি শুরু করুন।
ধন্যবাদ আনিস আহমেদ। রোকেয়া আপা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আসলে এই অনুষ্ঠানটি রোকেয়া আপা সঞ্চালন করেন, সঙ্গে আমি থাকি, এবং আমাদের দর্শক এবং শ্রোতা তারা সবসময় চান যে রোকেয়া আপা এই অনুষ্ঠানটি উপস্থাপন করুক। তার আশার অপেক্ষায় শুরু করছি। এবং কেন আজকে আমরা আসলে ডেঙ্গু সমস্যা নিয়ে আলোচনা করব তা শুরুতে একটু তুলে ধরতে চাই। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 4 লাখের বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, এবং এই রোগে একাধিক সূত্র নিশ্চিত করেছে প্রায় 30 জনের বেশি মানুষের মারা গেছেন, যার মধ্যে প্রায় 5 জন চিকিৎসক রয়েছেন। এই যখন বাস্তবতা, সে সময় আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ডেঙ্গু সমস্যা এবং করণীয়। এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে আসলে 4 জন অতিথি রয়েছেন। শুরুতেই 4 জন অতিথির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আমাদের দর্শক শ্রোতাদের। আমাদের সঙ্গে 4 জন যে অতিথি রয়েছেন, তাদের মধ্যে একজন হলেন, মূলত 3 জন বাংলাদেশ থেকে এবং 1 জন পশ্চিমবঙ্গ থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এবিএম আবদুল্লাহ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক এবং কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার একেএম শামসুল কবির, এবং পশ্চিমবঙ্গ থেকে নদিয়া জেলার স্বাস্থ্য বিষয়ক সহকারী প্রধান মেডিকেল কর্মকর্তা ডাক্তার অসিত দেওয়ান। এই 4 জনের সঙ্গে আমরা আলোচনা করার চেষ্টা করব। হঠাৎ করেই কেন ডেঙ্গুর প্রকোপ এত মহামারী আকার ধারণ করলো, কী করা যেতে পারে, কী এখন পর্যন্ত করা হয়নি, এসব নিয়েই আমরা আলোচনা করব। সেক্ষেত্রে শুরুতে একটু যেতে চাই অধ্যাপক কবিরুল বাশার আপনার কাছে। কীটতত্ত্ববিদ হিসেবে আপনি সরজমিনে কাজ করছেন, বিশ্লেষণ আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই। অনেকদিন ধরেই বিশেষ করে বাংলাদেশে ডেঙ্গু সমস্যা রয়েছে, হঠাৎ করে কেন এটা এত বেশি প্রকোপ হয়ে উঠল?
ধন্যবাদ আপনাকে। এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এবছর কেন এরকম হঠাৎ হলো। আসলে আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের একটা ইম্প্যাক্ট কিন্তু ভেক্টরবর্ন ডিজিজের ক্ষেত্রে হয়। আপনার বাংলাদেশে যদি বৃষ্টিপাতের রেকর্ড দেখেন, বৃষ্টিপাতের সাথে এডিস মশার ঘনত্বের একটা কিন্তু সুন্দর একটা সম্পর্ক রয়েছে, একটা কোরিলেশন রয়েছে। 1953 সালের পরে বাংলাদেশে আপনি যদি ফেব্রুয়ারিতে বৃষ্টিপাতের রেকর্ড দেখেন, 1953 সালের পরে 2019 সালেই প্রথম এত বৃষ্টিপাত হয়েছে ফেব্রুয়ারি মাসে, যে কারণে ঢাকা শহরে এডিস মশার ডেন্সিটিটা ফেব্রুয়ারি মাসে বেড়ে গিয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে এডিস মশার যে ডিম, এডিস মশার ডিম প্রকৃতিতে শুকনো অবস্থায় যদি থাকে তাহলে সেটা 6 মাস পর্যন্ত থাকতে পারে। যখন আগের বছরের এডিস মশা, শেষ ব্যাচের এডিস মশা, যখন শীত পড়ে গেল, অক্টোবর মাসের এডিস মশা যখন ডিম পারে, যখন বৃষ্টিপাতটা বাংলাদেশে বন্ধ হয়, তারপরে সেই ডিমটা প্রকৃতিতে শুকনো অবস্থায় থেকে যায়, এবং যখন ফেব্রুয়ারিতে বৃষ্টিপাত হলো তখন আগের বছরের ডিমটা একসাথে অনেক বাচ্চা হয়ে এডিস মশার জন্ম হলো ফেব্রুয়ারি মাসেই। যখন ফেব্রুয়ারি মাসে এডিস মশার ঘনত্বটা বেড়ে গেল তখনই কিন্তু আমরা একটা ফরকাস্ট করতে পারি যে এবছর এডিস মশার ঘনত্ব জুন জুলাই আগস্ট মাসে আরো বেশি হবে, কারণ আর্লি তো একটা বড় ব্যাচের মশা বের হয়েছে এবং তাদের পরবর্তী প্রজন্ম পরের মাসগুলোতে আরো বাড়বে। সেটা দেখে বলাই যায় যে যদি এডিস মশার ঘনত্ব যদি ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে কোনো একটা অঞ্চলে হয় তাহলে সে অঞ্চলে ডেঙ্গু রোগী বা এডিস মশাবাহিত রোগ হবে। যেহেতু ভাইরাস আমাদের দেশে আগেও ছিল, 2000 সালের পরে প্রতি বছরই কম বেশি ভাইরাস আমাদের এই ঢাকা শহরে বা যে একটা বড় শহরে ছিল, যেহেতু এডিস মশার ঘনত্বটা বেড়ে গেছে সেই কারণেই এই ডেঙ্গু এত বেড়ে গেছে এবছর।
জি, আমরা একটু আপনার কাছে আবারও ফিরব। আমরা একটু যেতে চাই অধ্যাপক এবিএম আবদুল্লাহ আপনার কাছে। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আপনার কাছে যাওয়ার আগে আমরা আসলে স্বাগত জানাতে চাই এই অনুষ্ঠানের মূল সঞ্চালক রোকেয়া হায়দারকে। তিনি আসলে এই অনুষ্ঠানটি সবসময় উপস্থাপন করেন, এবং যেমনটা শুরুতে বলছিলাম যে আমাদের দর্শক এবং শ্রোতারা খুব আগ্রহ ভরে অপেক্ষা করেন তাদের প্রিয় রোকেয়া আপা কখন এই অনুষ্ঠানটি সঞ্চালন করবেন। সে কারণে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
সবাইকে ধন্যবাদ, শ্রোতা দর্শকদেরও অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আলাপনের এই আলোচনার মাঝে মাঝে এসে আমি পৌঁছলাম, সত্যি আমি দুঃখিত, কাজ ছিল কিছু, খুব দৌড়ে আসতে হয়েছে তিনতলা থেকে নেমে।
জি আপা, আমরা শুরুতে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিয়েছি এবং আমরা আসলে একটু জেনে নিয়েছি কীর্তত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারের কাছ থেকে যে বাংলাদেশে কেন হঠাৎ করে ডেঙ্গুর
বেড়ে গেল, তারপরে অনেক দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে গ্রামে গঞ্জে, বিশেষ করে আমরা অনেক চিঠি পাচ্ছি যে কেন এই ধরনের পরিস্থিতির উদ্ভব হলো।
জি, এখন আমরা একটু যেতে চাই অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, তার কাছ থেকে আসলে জানবো যে আমরা জানি যে ডেঙ্গু রোগে আক্রান্ত হলে যে জ্বরটা হয় এবং যে ধরনের সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আসলে রোগীর প্লাটিলেট কমে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এবার দেখা যাচ্ছে যে প্লাটিলেটের সংখ্যা অনেক বেশি কমে যাচ্ছে, যেটি আসলে স্বাভাবিকভাবে 1.5 লাখের মধ্যে, 1.5 থেকে 4 লাখের মধ্যে থাকার কথা, সেটি এবার 20,000-এরও কম পাওয়া যাচ্ছে রোগীদের রক্তে। এর কি কারণ?
ধন্যবাদ। আসলে টিপিক্যাল ডেঙ্গু জ্বরে জ্বর তো 4-5 দিন থাকে, জ্বরের সাথে জয়েন্ট পেন, মাসল পেন, বডি পেন, এবার দেখা যাচ্ছে ডেঙ্গুর ধরনটা পাল্টে যাচ্ছে, দেখা যাচ্ছে 2-3 দিনের জ্বর, অল্প জ্বর থাকে, খুব বেশি যে জ্বর হয় তাও না, অল্প জ্বর, গায়ে র্যাশ হয় না, জয়েন্ট পেইন ততটা নাই, 2-3 দিন পরে রোগীর প্লেটলেট কমে যাচ্ছে। আমরা সন্দেহ করতেছি হচ্ছে, এবং প্লেটলেট যত কমতে থাকে তাতে কিন্তু রক্তক্ষরণের ঝুঁকিতে বেশি থাকে, এবং এই ধরনের কিছু রক্তক্ষরণের রোগী যাতে বলে ডেঙ্গু মরে মৃত্যু হয়, এখান থেকে আবার কিছু কিছু লোক আরেকটা কমপ্লিকেশন হয় তাকে বলে ডেঙ্গু শক সিন্ড্রোম। এবার কয়েকজন যদি মারা গেছেন তারা আসলে ডেঙ্গু শক সিন্ড্রোমে কিন্তু মারা গেছেন আর কি, এবং তাদের মূল কারণ ছিল প্লেটলেট কমে যাওয়ার জন্য রক্তক্ষরণ। আমরা বাইরে থেকে রক্তক্ষরণ দেখতে পারি না, ইন্টারনাল হিমোরেজ বলে, মানে ভিতরে ভিতরে রক্তক্ষরণ বাইরে থেকে বোঝা যায় না, ধীরে ধীরে শখে চলে যায়, প্লাস পাওয়া যায় না, ব্লাড প্রেশার পাওয়া যায় না, যদি অজ্ঞান হয়ে যায়, এবং তারা বেশ কয়েকজন মারা গেছে, তখন কয়েকজন ডাক্তারও কিন্তু আসছে না।
প্রায় আমরা 4 জনের কথা নিশ্চয় জানি, এবং সবশেষ খবর হচ্ছে আরো একজন ডাক্তারের কথা জানা গেছেন, যিনি আসলে জি আমরা আবারও আপনার কাছে ফিরবো। আমরা একটু যেতে চাই আপা ডাক্তার এ কে এম শামসুল কবির, তার কাছে আপনি যদি প্রশ্ন করেন একটু।
উনি তো আছেন হলি ফ্যামিলি হসপিটালে, তাই না?
জি,
আচ্ছা,
জি জি।
আমরা যেটা আপনার কাছ থেকে, আপনি তো শুনলেন যে প্রফেসর আবদুল্লাহ কি বললেন এই মুহূর্তে, তো এখন আমরা জানতে চাইব যে এই যে প্রকোপটা বাড়লো আর সেটাতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এটা রোধ করার জন্যে গণমাধ্যমের তো একটা ভূমিকা থাকেই, কিন্তু চিকিৎসকদের ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিতে পারছেন? রোগীরা আসছেন হয়তো ডেঙ্গু নয়, সাধারণ জ্বর নিয়েই আসছেন, কিন্তু তাদের মধ্যে আতঙ্ক যে এটা ডেঙ্গু, তো সেক্ষেত্রে আপনারা কি করছেন, কি ধরনের ব্যবস্থা
নিচ্ছেন? প্রথম বিষয়টা হচ্ছে, আসলে প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে গত 20 বছর ধরে ডায়াগনোজ হয়েছে ডেঙ্গু, 2000 সালে প্রথম কিন্তু ধরা পড়ে, এর আগেও ডেঙ্গু ছিল, কিন্তু ডেঙ্গু লক্ষণ আকারে চিকিৎসকদের মধ্যে যখন সন্দেহ তৈরি করলে ডেঙ্গু হতে পারে, সেই হিসাবটা যদি আমরা করি তাহলে 20 বছর হয়ে গেছে। এখন আর কি একটা জীবাণু যখন দীর্ঘদিন একটা জনপদে বসবাস করে তার কিছু জেনেটিক এবং অ্যানাটমিক্যাল ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। আমাদের দেশে অনেক মানুষ কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছেন, তারা জানেই না তাদের ডেঙ্গু হয়ে গেছে। বলা হয়ে থাকে যে একবার একটা মানুষের ডেঙ্গু হলো, পরবর্তী সেকেন্ড টাইম যখন হয় তখন ডেঙ্গুর সিমটম গুলো অ্যাগ্রেসিভ আকারে ফেরত আসে। আবার যেমন বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে কিন্তু চিকুনগুনিয়া ভাইরাসটাও চরম ভাবে দেখা যাচ্ছে। তো কেউ কেউ সন্দেহ করছেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্রস ইনফেকশনের কারণে একটা নতুন প্রজাতির ভাইরাস সৃষ্টি হয়েছে, যেটা কিনা এই ধরনের খারাপ লক্ষণ তৈরি করছে। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে মানুষ তো আসলে আবেগ প্রবণ। আমাদের দেশে চিকিৎসার ক্ষেত্রে কাউন্সিলিং একটা বড় জিনিস, যে হ্যাঁ ঠিক আছে আপনার জ্বর হলে জ্বর তো চিকিৎসা করে আপনাকে ভালো করতে হবে, আমরা সেটা করে থাকি হসপিটালে, প্যানিক করবেন না। আর যদি ডেঙ্গু হয়ে যায়, ডেঙ্গুর চিকিৎসার একটা ন্যাশনাল গাইডলাইন আছে, আমরা সেই ধরে চিকিৎসা করব। যেটুকু বিপদ একটা মানুষের হতে পারে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ। কারণ এই যে এত আমার হসপিটাল, আমি যেখানে চাকরি করি সেখানে ধরেন সর্বসাকল্যে অন্য মৌসুমে 180 জন 170 জন রোগী ভর্তি থাকে। এখন বিগত 7 দিন আমাদের হসপিটাল ফুল, বিকালবেলায় হসপিটাল সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় সিট খালি নাই, তারপরে তো মানুষ আসছে। আসলে সব রোগীর কিন্তু চিকিৎসা লাগে না, কিন্তু মানে মিডিয়াতে ফেসবুকে যাদের ধরেন আমরা তো সবাই শিক্ষিত, কিন্তু ধরেন সবাই কিন্তু সব কথা সব বিষয়ে কথা বলারও কিন্তু একটা লিমিট থাকা উচিত
না। অনেক সময় তো শিক্ষিত হলেও তারা আতঙ্কিত হন যে হয়তো অন্য কোনো দিকে মোড় নিতে পারে, আরো খারাপ অবস্থা, রোগীর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
জি জি জি, সেই জন্য প্রথম কথা হচ্ছে সবাই যেহেতু হসপিটালে ভর্তি হচ্ছেন না বা হসপিটালে ভর্তির সুযোগও থাকছে না, ডেঙ্গু জ্বরের প্রথম শর্ত হচ্ছে যে কোনো মূল্যে শরীর পানি শূন্য হতে দেওয়া যাবে না। প্রথমত আতঙ্কিত হওয়া যাবে না, পরিবারের সবাইকে এই জিনিসটা আমরা বারবার বলার চেষ্টা করছি। আর প্লেটলেট কাউন্ট নিয়েও কিন্তু এত বেশি চিন্তাযুক্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ এখন পর্যন্ত যে রোগীগুলো আমাদের দেশে ক্যাটাস্ট্রফি হয়েছে, মারা গিয়েছে, তাদের কারোরই কিন্তু খুব বেশি প্লেটলেট কাউন্ট কম ছিল না। তারপরও তারা কিন্তু শকে চলে গেছে, সকালে ভালো ছিল, সন্ধ্যাবেলা অজ্ঞান হয়ে গেছে, আইসিইউতে নিতে হয়েছে, তারপর সে রোগী খারাপ হয়ে গেছে। এই জন্য এবার যেটা বলা হচ্ছে যে এবার ডেঙ্গু রোগীদের কার্ডিয়াক বা হৃদরোগের যে খারাপ লক্ষণগুলো সেগুলি বেশি হচ্ছে, লাংস বা ফুসফুসে যে খারাপ লক্ষণগুলো হয় সেগুলি বেশি হচ্ছে। রোগী সকালে বেশি ছিল, হঠাৎ করে পালস, ব্লাড প্রেশার সবকিছু ফল করে রোগী শকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে এই কারণটাও কিন্তু আমরা আসলে খুব বেশি নির্ণয় করতে পারছি না। এই জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে বারবার রোগীর পালস দেখতে হচ্ছে, প্রেশার দেখতে হচ্ছে, কিন্তু যাই হোক যাই আমরা করছি কিনা করছি, রোগীর কাছে কি আমরা হাসি মুখে বলার চেষ্টা করছি বা শান্ত করার চেষ্টা করছি বা কাউন্সিলিং করার চেষ্টা করছি, যেহেতু হয়ে গেছে ধৈর্য ধারণ করুন। তো এখন চিকিৎসা তো তার নিজের নিয়মে চলে, সিস্টেমেটিক্যালি চলে, আর বাকি যে বিষয়টা আতঙ্কের ব্যাপারটা এটা আমাদের দায়িত্ব। আমি মনে করি পাশাপাশি যেহেতু মিডিয়া এত বেশি সক্রিয়, ফেসবুক এত বেশি সক্রিয়, তো সেইখানেও কিছু কিছু আমাদের দায়িত্ব রয়েছে মানুষকে আতঙ্কগ্রস্ত না হওয়ার। চিকিৎসার একটা বড় অংশ আতঙ্ক, যেটা কিনা অনেক সময় মানুষকে আরো বেশি দুর্বল করে তোলে।
আচ্ছা, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়া থেকে তহিদ, চিফ মেডিকেল অফিসার যিনি ওখানকার ডক্টর অর্শিত দেওয়ান। তো ডক্টর অর্শিত দেওয়ান আপনি আছেন লাইনে? ধন্যবাদ আপনাকে সময় করে আপনি যোগ দিলেন। আমরা জানতে চাইবো যে আমরা তো বাংলাদেশে দেখতে পাচ্ছি যে এর প্রকোপ অনেক বেড়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গেরও কিছু কিছু এলাকা থেকে খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে ডেঙ্গু জ্বরের কিছুটা প্রকোপ দেখা যাচ্ছে। বাংলাদেশের মতন এরকম ভয়াবহ আকারে নয়, কিন্তু সেখানে আমরা জানতে পাচ্ছি কিছু খবরাখবর। তো এই যে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, যেটা সেটা প্রতিরোধ করার জন্যে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের যারা স্বাস্থ্যকর্মী যারা চিকিৎসক তারা কি ধরনের পরামর্শ দেবেন?
দেখুন, ডেঙ্গু রোগটা ছড়িয়ে পড়ার জন্য যে বাহক বা মিডিয়া যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে এডিস মসকিটো। সুতরাং আমরা সবসময়তেই চেষ্টা করব যে মশা ধ্বংস করে দিতে, তাহলে এই রোগটা আর ছড়াবে না। কারণ একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি আর একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে ছুঁলে বা স্পর্শ করলে এই রোগটা ছড়ায় না। যতক্ষণ না একটা মশা তার ইনফেক্টেড পার্সনকে কামড়ায় আবার একটা সুস্থ মানুষকে কামড়ায়, ততক্ষণ এই রোগটা ছড়ায় না। সুতরাং আমরা চেষ্টা করছি যতখানি মশার বাহকটাকে ধ্বংস করে দিতে পারি যদি, তাহলে এই রোগটা স্প্রেড হওয়াটা আমরা আটকাতে পারব। সারা বছরে আমাদের দেখা যায় যে সিজনাল ট্রেন যেগুলো থাকে এই রোগে, সাধারণত জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত এই পিক সিজনটা চলে। আমাদের সরকারিভাবে এই বছরে জানুয়ারি থেকেই আমাদের কতগুলো বিষয় আমরা নিয়েছিলাম, পদক্ষেপ নিয়েছিলাম, সেগুলো হচ্ছে যে মশার ব্রিডিং পয়েন্ট যেগুলো থাকে, জমা জল, ড্রেন, নর্দমা পরিষ্কার করা, জঞ্জাল সফাই করা, এইগুলোর উপরে বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে একটা মশা তার জীবদ্দশায় মানে এক থেকে দুই মাস পর্যন্ত একটা মশা বেঁচে থাকে, তার এই জীবদ্দশায় প্রায় 200 থেকে 300 ডিম পেড়ে যায় এবং সেই ডিম গুলো অনেক সময় ইনফেকশনও ক্যারি করে। এবং এটাও আমরা জানি যদি ড্রাই সিজনে ড্রাই অবস্থায় এই মশার ডিম গুলো পড়ে থাকে প্রায় 3 থেকে 3.5 বছর পর্যন্ত এরা সার্ভাইভ করতে পারে এবং পুনরায় উপযুক্ত পরিবেশ জল এই সমস্ত পেলে আবার তারা ডিম গুলো ফুটে লার্ভা পরিণত হয় এবং পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়।
অনেকের ধারণা যে এই ডিমগুলো কিন্তু থাকে মানে
জি প্রায় আমাদেরকে শুরুতেই বলেছেন যে কবিরুল বাসা বলেছেন যে আসলে এডিস মশার ডিম শুষ্ক জায়গাতেও প্রায় 6 মাস পর্যন্ত ভালো থাকে এবং যেহেতু ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে সে কারণে ওই ডিমগুলো আসলে থেকে মশা তৈরি হয়েছে এবং সেটি
যে
ফলাফল এখন আমরা
দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে তো পার্শ্ববর্তী দুটো পার্শ্ববর্তী দেশ সুতরাং জায়গা সেটাতে হতেই পারে।
আপা আমার দুটো বিষয়ে জানার ইচ্ছে ছিল, একটি হচ্ছে ডাক্তার অসিত দন আপনার কাছ থেকে জানতে চাই, আমরা যেমন বলছিলাম যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 30 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পশ্চিমবঙ্গের চিত্রটা কি?
না, পশ্চিমবঙ্গে মৃত্যুর হারটাকে আমরা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। এখন দেখুন আমি একটা জেলার দায়িত্বে রয়েছি, সুতরাং গোটা স্টেটের দায়িত্বে আমি তো মানে নেই,
আপনার কাছে পরিসংখ্যান কি নেই,
গোটা রাজ্যের খবর আমরা বলতে পারবো না, কিন্তু আমার জেলাতে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর রিপোর্টেড নয়, মানে নদিয়া জেলাতে। কিন্তু আমার যা পেপারে বা মিডিয়াতে যতটুকু আমি দেখেছিলাম ওই 10 জন কি 8 জনের মতো মৃত্যুর একটা সংবাদ পাওয়া গেছে, সেটা মানে আনঅফিসিয়ালি বলছি কারণ আমার কাছে সারা রাজ্যের তথ্য নেই।
আমরা আমাদের শ্রোতাদের সাথে একটু কথা বলবো, লাইনে আছেন বাংলাদেশ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে, বাংলাদেশ থেকে আছেন, হ্যালো
ডেঙ্গুর থেকে এবারের ডেঙ্গুর একটু গুণগত পার্থক্য হয়েছে যে এটা প্যাটার্ন চেঞ্জ করছে আর কি বাংলাদেশে
ঢাকা
ডেঙ্গুর এডিস মশা নিধনের যে ওষুধ ব্যবহার করা হচ্ছে তার মান নিয়েও মানে প্রশ্ন দেখা দিয়েছে, এ ব্যাপারে হাইকোর্টও সম্ভবত আদালতও হস্তক্ষেপ করেছে, এই ওষুধের মান নিয়ে এরকম প্রশ্ন কেন দেখা দিল এটা আমার জানার একটু আগ্রহ রয়েছে আর কি। ধন্যবাদ।
আচ্ছা ধন্যবাদ। আর পশ্চিমবঙ্গ থেকে কে আছেন? হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে সবুজ বিশ্বাস বলছি।
আচ্ছা সবুজ বিশ্বাস বলুন ভাই, আপনার কি প্রশ্ন?
এই ডেঙ্গু নিয়ে বিগত বছরগুলিতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মৃত্যুর খবর আসতো, বিভিন্ন আক্রান্ত হওয়ার এই এই প্রকোপের আক্রান্ত হওয়ার খবর আসতো, কিন্তু এখন থেকে বিভিন্ন মানুষ বা সরকারিভাবে বিশেষ করে সরকারিভাবে বিভিন্ন দপ্তর থেকে আমি তো এই বছর বিশেষ করে লক্ষ্য করছি যে এই ডেঙ্গুর উপর এবং বর্ষা শুরুর আগে থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে পরিচ্ছন্নতা, গাছ লাগানো, নিকাশিন সিস্টেম, প্লাস্টিক বর্জন, যত্রতত্র এসব জল জমে না যাওয়ার বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে বিশেষ করে পুলিশ প্রশাসনের দপ্তর গুলোতে ব্যাপক সচেতনতার অ্যাওয়ারনেস করা হচ্ছে এলাকায়। আমি এখানে পশ্চিমবঙ্গের একটা প্রথম সারি দৈনিকের সঙ্গে আমি কাজ করি, এবার আমি দেখছি যে প্রশাসনের পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের বড় বড় আধিকারিকরাও নিজেরা গিয়ে এইসব
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। গতকালও আমি এইসব নিয়ে এই সংক্রান্ত রিপোর্ট আমার কাছে ছিল, আমি নিজে সংবাদপত্রে লিখেছি, মানুষও সচেতন হচ্ছে। তবে আমার মতে এই বিষয়গুলো নিয়ে যদি আরো একটু বেশি ভাবা যায় যে ডেঙ্গু ম্যালেরিয়া লার্ভাটাকে যদি আরো ন্যাচারাল ভাবে প্রথমেই বিনষ্ট করা যায়, বিভিন্ন এইরকম লার্ভাগুলোকে খেয়ে ফেলে যেসব প্রাণীগুলো মাছগুলো
গণমাধ্যমে পত্র সবুজ বিশ্বাস, আপনার কি কোনো প্রশ্ন আছে বিশেষ?
প্রশ্ন বলতে যে এগুলো তো প্রতি বছরের ঘটনা, এগুলো তো ঘটতেই প্রতি বছর দেখছি যে এগুলো থাকে। আমার মনে হচ্ছে যে সরকারি ভাবে বা বেসরকারি ভাবে যদি এগুলো একটা পুরোপুরি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা থাকে বা সকলেই মিলে যদি এই বিষয়টা নিয়ে ভাবা হয় তাহলে আরো যে আমরা মৃত্যু সংবাদ
সেটা তো অবশ্যই
সেগুলো হয়তো অনেক কমে
আসবে। সবুজ বিশ্বাস ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য, অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি ভালো কথাই বলেছেন, আমি ডক্টর দেওয়ানের কাছে আবার আসব যে এটা যে সবুজ বিশ্বাস বললেন এবং আমাদের প্যানেলে যারা আছেন প্রত্যেকের কাছে আমি বলবো যে সচেতনতা গড়ে তোলা, সাবধানতা অবলম্বন, এইসব ব্যাপারে যদি গণমাধ্যমগুলো এবং চিকিৎসক যাদের কাছে এই রোগীরা শরণাপন্ন হচ্ছেন, যাদের একেবারে প্রথমেই তো আমরা চিকিৎসকের কাছেই দৌড়াই, তো হাসপাতালগুলো বা ক্লিনিকগুলো সেখানে যদি সচেতনতা গড়ে তোলার কোনো পোস্টার দেয়া থাকে, কোনো ব্যানার থাকে যে এই কাজগুলো করতে হবে, কোনো ব্রোশার দেয়া যায়, তাহলে আমার মনে হয় যে মানুষের মধ্যে আতঙ্ক ভয়াবহতা এগুলো কমে যাবে এবং তারা কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেদিকে নজর দেবেন। তো আপনারা যারা প্যানেলে আছেন আপনারা কি বলবেন?
আমি কি বলবো? আমি কবিরুল বাশার।
হ্যাঁ বলুন বলুন।
কি ডক্টর জান বল?
আপা আমি একটু কবিরুল বাশার যেমনটা আপনি প্রশ্ন করেছেন সেটা যেমন বলবেন, আর একটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই, যেহেতু সবুজ বিশ্বাস যে প্রশ্নটি করেছে যে নতুন কিছু করা যায় কিনা প্রতি বছর এটি আসে, সেক্ষেত্রে কবিরুল বাশার আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের কাছে একটি খবর রয়েছে যে বাংলাদেশে বিদেশ থেকে এক ধরনের বিশেষ মশা আমদানি করে এডিস মশাকে নিয়ন্ত্রণের একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, এই বিষয়টি জি এই বিষয়টি কি, এটি আপনার কাছ থেকে একটু জানতে চাই। এবং একই সঙ্গে যেমনটা আসলে শামসুল কবির বলছিলেন যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটো মিলে নতুন এক ধরনের মশা তৈরি হয়েছে, এই বিষয়টি এই দুটো বিষয় আপনার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই।
ধন্যবাদ। আসলে যে এই বিদেশ থেকে যে মশা আমদানি করার ব্যাপারটা আপনি একটা পত্র পত্রিকাতে দেখেছেন যে ভদ্র মশা আমদানি করে বাংলাদেশে মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হবে, এই ভদ্র মশা বা নতুন প্রজাতির মশাটা আসলে কি এটি একটু বোঝানো দরকার।
জি,
সেটা হচ্ছে যে ওলবাকিয়া নামক একটা ব্যাকটেরিয়া প্রকৃতিতে বিভিন্ন পোকামাকড়ের মধ্যে থাকে, প্রকৃতিতে ন্যাচারালি থাকে। এই ওলবাকিয়া ব্যাকটেরিয়াটা মশার মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে, যদি পুরুষ মশার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেই পুরুষ মশাটি যদি স্ত্রী মশার সাথে মিলিত হয় স্ত্রী মশা যে ডিম পারবে সেই ডিমটা প্রকৃতিতে ফুটে বাচ্চা হবে না। আবার স্ত্রী মশার দেহে যদি এটা থাকে এই স্ত্রী মশার ডিম পর্যন্ত সেটা প্রবাহিত হবে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে সেই ওলবাকিয়া ব্যাকটেরিয়াটা যাবে। এইভাবে একটা ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে অস্ট্রেলিয়াতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ল্যাবরেটরিতে ওলবাকিয়া ব্যাকটেরিয়া দ্বারা তৈরি মশা পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সেই মশা বাংলাদেশে এনে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায় কিনা সেরকম একটা মিটিং বা সেরকম একটা চিন্তা ভাবনাও বাংলাদেশে চলছে। সেই বিষয়টা নিয়ে আসলে ল্যাবরেটরিতে ধরেন একটা বিষয় ল্যাবরেটরিতে সাকসেসফুল, আরেকটা বিষয় ফিল্ডে কিন্তু সাকসেসফুল হওয়ার মানে হতেও পারে আবার নাও হতে পারে। যেমন আমি যদি একটু ব্যাখ্যা করে বোঝাই, ধরেন ল্যাবরেটরিতে তৈরি করা যে মশাটি এনে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে সেই মশাটি প্রকৃতিতে সে অ্যাডাপ্টেশন বা সাসপেন্ড সে করবে কিনা, কারণ ল্যাবরেটরিতে তৈরি করা মশাটা প্রকৃতিতে তার অ্যাডাপ্টেশন ও প্রয়োজন আছে, কারণ সেই প্রকৃতির সাথে তার অ্যাডাপ্টেশন নাই বা নাও থাকতে পারে আবার থাকতেও পারে। আবার প্রকৃতিতে যে মশাটি রয়েছে তার সাথে কিন্তু একটা কম্পিটিশন তার করতে হবে, করে টিকে থাকতে হবে। এখন আবার আমরা ধরলাম যে এই মশাটা নিয়ে এসে আমরা প্রকৃতিতে ছেড়ে দিলাম, এখন এই মশাটা যদি আমরা প্রকৃতিতে ছেড়ে দিই তাহলে আমাদের যে কীটনাশক দ্বারা যে মশা নিয়ন্ত্রণ পদ্ধতি সে পদ্ধতিটা কিন্তু আমাদেরকে বন্ধ করে দিতে হবে। কারণ যদি আমরা বন্ধ করে না দেই তাহলে আমরা যে মশাটি আমরা অনেক দাম দিয়ে কিনে নিয়ে এসে প্রকৃতিতে ছাড়লাম সেই মশা দিয়েও কিন্তু কীটনাশকে মারা পড়বে। তাহলে আমি কেনা মশাটাকে আমি মেরে ফেলবো কিনা, আবার এই কেনা মশার উপরে বিশ্বাস করে আমি আমি ছেড়ে দিব কিনা, ডিসপ্লে বন্ধ করে দিব কিনা।
আমাদের আসলে এই মুহূর্তে খবর পেলাম আমাদের একজন সংবাদদাতা এই ডেঙ্গু জ্বর নিয়েই কিছু বোধহয় রিপোর্ট পাঠিয়েছেন আমাদের
প্রতিনিধি বগুড়া থেকে,
তো জয়তী সেটা একটু আমাদের শোনান।
এবার বাংলাদেশের উত্তরের জেলা বগুড়া এবং গাইবান্ধায় আলোচিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 31 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 19 জনের শরীরে ডেঙ্গু জীবাণু মিলেছে। শুক্রবার দুপুর পর্যন্ত আরও 12 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মমতাজুল হক জানান,
7-8 জন গড়ে প্রতিদিনই ভর্তি হয়েছে এবং দিন যত যাচ্ছে ভর্তি হওয়ার হারটা বাড়ছে।
আক্রান্তদের বেশিরভাগই ঢাকায় চাকরি অথবা পড়ালেখা করছেন। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সবাইকে মশারি ব্যবহার এবং সচেতন থাকার পরামর্শ দেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিগমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
সরকারের পক্ষ থেকে তো সচেতনতা মানে সচেতন করা হচ্ছে, এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে সেটাই দেখলাম। আর ডেঙ্গু জ্বরের প্রকোপ যে বাড়ছে,
জি আপা, প্রথমে ঢাকায় ছিল, এখন আস্তে আস্তে করে ঢাকা থেকে চট্টগ্রাম বগুড়া সব জায়গায় ছড়িয়ে পড়ছে।
তো এখন আমরা ডক্টর দেওয়ানের কাছে যাব এবং
এবিএম আব্দুল্লাহ, তার কাছ থেকে আপা আমরা একটু আমাদের একজন শ্রোতা আব্দুল্লাহ মানে প্রশ্ন করেছিলেন যে
ওষুধের মান
জি
কমে যাচ্ছে কিনা, কার্যকর হচ্ছে না ওষুধগুলো, তো সে বিষয়ে ডক্টর আব্দুল্লাহ আপনি কি বলবেন?
এবং বাংলাদেশের মেয়র সাইদ খোকন তিনি আসলে বিশ্ব ব্যাংকের কাছে অনুরোধই করেছে যে যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সেটির মান পরীক্ষা করা।
হ্যাঁ, আমাদের হাতে খুব একটা সময় নেই, দুজনের কাছে আমরা যাব।
প্রচন্ড আলোচনা হচ্ছে, তোলপার হচ্ছে এবং তারা বলে যে তারা ওই ওষুধ গুলো ছিটানোর আগে তারা বিভিন্ন লেভেলে টেস্ট করে, কিন্তু বাস্তবে হলো টেস্ট করার সময় হয়তো বলে যে আসলে ওষুধগুলো ঠিক মতো ঠিকানো হয় কিনা অথবা রিয়েল মেডিসিন দেয় কিনা এসব নিয়ে কিন্তু অনেক সন্দেহের অবকাশ আছে।
আপনি বলছেন যে ওষুধের প্রতিরোধ শক্তি কমে যাচ্ছে। আমি ডাক্তার অসিত দেওয়ানের কাছে যাব যে পশ্চিমবঙ্গ সে একই রকম পরিস্থিতি কি আপনারা দেখতে পাচ্ছেন?
আমরা আমরা যে ল্যাবিসাইডাল গুলো ইউজ করছি, আমাদের এখানে প্রথমেই আলোচনা হয়েছিল যে 50% বায়োল্যাবিসাইডাল এবং 50% কেমিক্যাল ল্যাবিসাইডাল যেগুলো আছে এই ধরনের ল্যাবিসাইডাল গুলো মানে অল্টারনেটিভলি ইউজ করা হবে, যাতে করে রেজিস্ট্যান্ট ডেভেলপটা না করে, সেইভাবে আমরা কাজটা করে যাচ্ছি, তাতে ভালোই ফল পাচ্ছি।
তো এই যে প্রতিরোধ যেটা প্রতিরোধ ক্ষমতা যে বেড়ে যায় ওষুধগুলো কার্যকর হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করা উচিত? এটা তো মান কি কমে যাচ্ছে ওষুধের?
না, আমি শুধু ল্যাবিসাইডাল এর কথাই বলছি। ল্যাবিসাইডাল আমরা তো অল্টারনেটিভলি বায়ো এবং কেমিক্যাল ল্যাবিসাইডাল গুলো ইউজ করছি। সাইড বাই সাইড আমরা যেটা এই বছরে নিয়েছি গ্রাফটি ফিশ ছাড়া হচ্ছে ছোট ছোট জলাশয় গুলোকে, যেগুলোতে গ্রাফটি মাছ গুলো সাধারণত লার্ভা গুলোকে খেয়ে ফেলে, সুতরাং এটাতে আমরা একটা লার্ভা ডিস্ট্রাকশন করতে পারছি যাতে মশার বংশবৃদ্ধিটাকে আমরা রোধ করতে পারি। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে মশার বংশ ধ্বংস করা কিংবা মশার কামড়ের হাত থেকে বাঁচানো, এই দুটো যদি আমরা করতে পারি তাহলে আমরা
আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে আমাদের আসলে এখন করণীয় কি?
যেটা করণীয় একটা মানে দরকার ছিল যে এত থিকলি পপুলেটেড একটা শহরে আসলে এই ধরনের একটা ম্যাসাকার বা ভয়াবহ একটা হেলথ ডিজাস্টার ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। যে আমাদের নগরায়ন প্রক্রিয়া যেটা প্রথম থেকে ত্রুটিপূর্ণ, যে একটা নগরায়নের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো থাকা উচিত যে একটা সময় এমন সময় আসতে পারে যেখানে এই ধরনের একটা জীবাণু ঘটিত রোগ পুরো শহরে ছেয়ে ফেলতে পারে। তো আপনি মানুষের মাইগ্রেশন তো প্রিভেন্ট করতে পারবেন না, একটা জায়গায় যেখানে একটা বাড়ি ছিল সেখানে নয়তলা অ্যাপার্টমেন্ট চারটা পরিবার প্রত্যেকটা ফ্লোরে থাকে, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি লার্ভা মারলাম কিন্তু মশার কামড় আমি কিভাবে প্রিভেন্ট করবো, মশা তো কামড়াবে। তো এখন কথা হচ্ছে ঠিক আছে আমরা চেষ্টা করে যাব, চিকিৎসার ব্যাপারটা তো চিকিৎসকদের উপর নির্ভরশীল, একই সাথে যে বা রোগী খারাপ হয়ে যাচ্ছেন তার ইন্ডিভিজুয়াল শরীরের যে রেজিস্ট্যান্স সেটার উপর নির্ভরশীল। মানুষকে সচেতন থাকতে হবে, মশা নিধন করতে হবে, বাসা বাড়িতে অবশ্যই প্রত্যেক ইন্ডিভিজুয়াল দায়িত্ব আছে। আমরা বারবার সরকারের
সবাইকে একসাথে সরকার এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে, আপনাদের
সাধারণ মানুষের করণীয় আছে।
হ্যাঁ অবশ্যই,
আমি বাসার মধ্যে অ্যারোসল না দিলে কি হবে,
আমাদের আজকে উঠতে হয়,
আমাদের অ্যারোসল দিয়ে যাবে না,
আপনাদের
বাসায় মশারি না তো সরকার তো বাসায় মশারি লাগাবে না।
ধন্যবাদ আপনাদের ডক্টর আব্দুল্লাহ, অধ্যাপক কবিরুল বাশার, ডক্টর শামসুল কবির এবং ডক্টর অসিত দেওয়ান, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আলাপনের আলোচনা। আজ তাহলে এই পর্যন্তই, তাহিদ
জি আপ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর যথারীতি এখন সংবাদ শিরোনাম শোনার পালা, পরিবেশন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ আনিস। উত্তর কোরিয়া সরকারিভাবে ঘোষণা করেছে যে তারা তাদের সাম্প্রতিকতম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তারা বলেছে এই পরীক্ষার লক্ষ্য হচ্ছে দক্ষিণ কোরিয়ায় যে যুদ্ধ পিপাসুরা আছেন তাদের সতর্ক করে দেয়া। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার বার্তা মাধ্যমে ছবি দেখানো হচ্ছে যে কিম জং উন নিজে বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন সেটি ছিল স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হওয়ার যে কথা ছিল সে সম্পর্কে প্রশ্ন উঠেছে। গত মাসে কিম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে বৈঠকের পর এই আলোচনা শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা বলেছেন ইরান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ওই কর্মকর্তা, যিনি পরিচয় গোপন রাখার শর্তে কথা বলতে সম্মত হন, বৃহস্পতিবার বলেছেন ইরান বুধবার শাহাব তিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে তা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বা জাহাজ চলাচলে কোনো হুমকি সৃষ্টি করেনি। ইরানের দক্ষিণ তীর থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র 1,100 কিলোমিটার পর্যন্ত যায় এবং রাজধানী তেহরানের পূর্বে গিয়ে পড়ে। শুক্রবার 1,000-এর বেশি মানুষ হংকং বিমানবন্দরে অবস্থান ধর্মঘট করে। প্রতিবাদকারীরা বিমানবন্দরে আগতদের সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে সতর্ক করে দিচ্ছে। ওইসব বিক্ষোভে লোকজন হতাহত হয়। বিমানবন্দরে কর্মীরা এবং বিক্ষোভকারীরা কালো পোশাক পরে আছে। গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের বিরুদ্ধে আক্রমণে পুলিশ যেভাবে মোকাবেলা করছে, বিমানবন্দরের কর্মীরা এবং বিক্ষোভকারীরা তার সমালোচনা করেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মেরিন বাহিনীকে কেন্দ্র করে মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দমন অভিযান চালাচ্ছে। নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস NCIS সহ কর্মকর্তারা বৃহস্পতিবার খুব ভোরে 16 জন মেরিন সেনাকে গ্রেপ্তার করে। তার আগে সান ডিয়েগোর 79 কিলোমিটার উত্তরে ক্যাম্প পেন্ডলটনে শত শত মেরিন সেনাকে ব্যাটালিয়ন গঠনের জন্য ডেকে পাঠানো হয়। আফগানিস্তানে এক প্রধান প্রেসিডেন্ট পদপ্রার্থী গুলবুদ্দিন হেকমতিয়ার শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান নিপীড়িত আফগানদের হুমকি না দিয়ে তার পরিবর্তে তিনি যেন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সামরিক শক্তি পরীক্ষা করেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন অড্রেস রেগেস। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিস আহমেদ এবং
আমি শিগুফতা নাসরিন কুই।
ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.